أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
ইয়াসিন। والقرآن الحكيم. إنك لمن المرسلين. على صراط مستقيم. تنزيل العزيز.
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى قال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين قال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات قال الله تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا كب جانی ڈاکشیبے আপন পোশাক খুলে খুলে সদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাওলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজকের এই বাউনি মোল্লাবাড়ি জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসা কমিটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের মাননীয় সভাপতি সাহেব অতি সম্মানী প্রধান অতিথি সাহেব বিশেষ সম্মানী বিশেষ অতিথিবৃন্দ নায়েবে নবী দিগার ওলামাই কেরাম বাবার বয়সের মুরব্বিয়ান এজাম দিনদার ইমানদার যুব ভাইরা পর্দার আড়ালের মাও বোনেরা অতি আদরের স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিলটাকে আমরা সাধারণ সমাজে ওয়াজ মাহফিল বলি, ওই মাহফিলটাকে আমরা ওয়াজ মাহফিল বলি যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা হয়, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়। কি বলেন? যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এই মাহফিলটাকে আমরা কি মাহফিল বলি? ওয়াজ মাহফিল। আমরা বলি ওয়াজ মাহফিল। রাসূল বলেন যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এই জায়গাটা বেহেশতের বাগান হয়। আমার নবী যে বললেন কোরআন হাদিসের আলোচনা যে জায়গাটাই হয় এই জায়গাটা বেহেশতের বাগান হয়, কথাটা কি সত্য? এই নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এটা যে সত্য, কোরআন হাদিসের আলোচনার পরশে বেহেশতের বাগান হয়, এটা বুঝতে গেলে সামাজিকভাবে আরো সহজ ব্যবস্থা আছে। দেখবেন আমাদের এলাকায় আমাদের দেশে একটা প্রথা আছে, ময়মুরব্বি দাফন করার পর কিছু কাফনের কাপড় যদি বেশি হয় এই কাপড়টা মানুষ মসজিদে দিয়ে দেয়, আর ইমাম সাহেবজুর এটা দিয়ে কোরআন শরীফের গিলাফ বানায়। এই কোরআন শরীফ যদি কেউ পড়তে যায় এই কাপড়টা কারো পায়ে লাগে, বলুন তো কাফনের কাপড় চুমার উপযুক্ত হইল কিনা? মানুষ চুমা দেয় কিনা? কাফনের কাপড় চুমার উপযুক্ত হলেন কার সাথে থাইকা? এটা সাধারণভাবে বোঝার জন্য এটা সহজ, কাফনের কাপড় যদি কোরআনের সাথে থাইকা চুমার উপযুক্ত হয়, আজকে সেই কোরআনের আলোচনা যেখানে হয় রাসূল বলছেন এই কোরআনের পরশে এই জায়গাটাও বেহেশতের বাগান হয়। অনেকে মনে মনে বলবেন, হুজুর বলেন কি, তাইলে কি আজকের এই জমিন বেহেশতের বাগান? নবীর কথা মতো এটা কিসের বাগান?
বেহেশতের বাগান।
আর তাহলে আপনারা এখন কোথায় বসে আছেন? আল্লাহু আকবার, আপনারাও বেহেশতি। অনেকে মনে মনে বলবেন, হুজুর এই বছর তো রোজাও রাখি নাই, নামাজ তো পড়িও না, আজকে ওয়াজ এনে আইলাম, তারপরে কি আমরা বেহেশতের উপযুক্ত হয়ে গেলাম? আসলে আমরা যে নবী পাইছি, এ নবীর উম্মত বেহেশতের বাগানে যাওয়া এটা কোনো ব্যাপারই না। আচ্ছা বলুন তো, আমরা এই নবী যদি সৃষ্টি না হইতো বেহেশ সৃষ্টি হইতো? হাদিসে কুরসি লাউলা কালামা খলাকতুল আফলাক, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন আমার এই নবীকে সৃষ্টি না করলে আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। তো সেই নবীর উম্মত আমরা, যেই নবীর উম্মত হয়ে আজকে আমরা বেহেশতের বাগানে বসলাম, এই নবী না হইলে বেহেশ হতো না, তাই আমরা বাগানে আসা এটা কোনো ব্যাপারই না। শুধু এটাই না তো, এই নবীর উম্মতের জন্য আরো যে কত সুযোগ সুবিধা, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী খুলুন, কোন নবীর উম্মতের জন্য বেহেশতের দরজা খোলা থাকে না। কিন্তু আমরা যে নবীর উম্মত, একটা বছরে প্রত্যেক বছর একটা মাস, পুরাটা মাস বেহেশতের দরজাগুলি খোলা থাকে, এটাও শেষ না, জাহান্নামের দরজাগুলি বন্ধ রাখে। এমনকি এই মাসে নাকি লেখার দায়িত্ব আমার আল্লাহ ফেরেশতাদেরকে দেয় না, আমার আল্লাহ নিজে লেখে। বলুন তো এই মাসটা কোনটা? মাশাআল্লাহ, চিনেন দেখা যা। এটাও তো শেষ না, আমরা যে আখিরি নবীর উম্মত। আমার নবী যেদিন মেরাজের সফরে গিয়েছিলেন, রাসূল বলেন আমি এক সময় এক পর্যায়ে জান্নাত দেখার অনুমতি পাইলাম। নবীজি জান্নাত দেখতেছেন, হঠাৎ দেখে একটা জান্নাতের বারিন্দায় ইদ্রিস নবীকে বসা। নবীজি জিজ্ঞেস করলেন, ইদ্রিস তুমি এখানে? হুজুর আমি বেহেশতে পানি খাইতে আইছিলাম। বেহেশতের পানি হুজুর কি মজা, খালি পানি খাই হুজুর, পানি খাই, কিয়ামত পর্যন্ত পানি খাবো, নিয়ত করছি বাইরুমো না। রাসূল বলেন খালি পানি খাই থাকে, বেহেশতের ভিতরে তো আরো মজার খাবার আছে, এগুলি খাও না। ইদ্রিস নবী বলেন, হুজুর থাকলেই কি হবে, আমি কিভাবে যাব? ওই যে দেখেন বেহেশতের প্রত্যেকটা গেটের মধ্যে লেখা আছে, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। আজকে সেই নবীর উম্মত হয়ে এই গভীর রাত্রে আপনারা কারা, কেমন মা আপনাদেরকে পেটে রাখছে? নিশ্চয়ই যেদিন এই রাত্রে মায়ের পেটে ছিলেন, মা বুঝি আপনাকে পেটে নিয়ে কোরআন শরীফ পড়ছিল, মা বুঝি আপনি পেটে থাকাকালীন এক ওয়াক্ত হইলেও নামাজ পড়ছিল, ওই তাসিরের সন্তানগুলো আজকে কোরআনের পক্ষে বসেছে। যে কোরআনের পক্ষে কাফনের কাপড় গেলে চুমার উপযুক্ত হয়, আজকে আপনারা এই দামি ব্যক্তি কারা হয়েছেন যে আল্লাহ আমাদেরকে এই দামি করে কোরআনের পক্ষে, নবীর পক্ষে এই মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহর শুকর আদায় করে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজটা হলো না, মানুষ তো মোটামুটি কম না, আখিরি নবীর উম্মতের আওয়াজ যদি এত দুর্বল হয়, কি বলেন আমাদের নবী কি ছোট নবী না বড় নবী? যে নবী হলেন সাইয়েদুল মুরসালিন, এই নবীর উম্মতের আওয়াজ এত দুর্বল হবে কেন? এই নবীর উম্মতের জীবনী খুলুন, খোলাফায়ে রাশিদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেদিন মদিনার শাসক ছিলেন, একবার মদিনায় ভূমিকম্পে মাটি থরথর করে কাঁপতেছিল, মানুষ তো ভয় আতঙ্ক, হাই হাই কি জানি কি হয়। ওমর বলেন কি জানি কি হয়, দাঁড়াও ভূমিকম্পের সাইজ করতেছি, ঘরের ভিতর থেকে লাঠি নিয়ে বেরিয়েছি, এই ভূমিকম্প থামলি কি পাইছো, নড়াচড়ি করস, নবীর উম্মতের কষ্ট দেশ বাইরেয়া ভূমিকম্প থামাইছে। তারপরে বলতেছেন, এ মদিনার মাটি তুই যে ভূমিকম্পে এইভাবে নড়াচড়িটা করলি, তোর কি লজ্জা করলো না, একটু লজ্জা তোর নাই? তুই কি জানস না এই মাটিতে যে আমার রাসূল ঘুমায় দিছে, কোমরের চাবুকে রাগাতে মদিনার মাটি এমন ভাবে খামুশ হয়েছে কিয়ামত পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প হবে না। ও উমর যে কালিমা পড়েছে আমরাও ঠিক সেই কালিমা, কিন্তু আমাদের আওয়াজ এত দুর্বল কেন? তাহলে বোঝা গেল কালিমা ঠিক আছে, চরিত্রের মধ্যে বুঝি কিছু ভেজাল আছে। সেই জন্যই কোরআন হাদিসের পক্ষে আসুন, এই রোগগুলি দূর করার জন্য কিছু সময় বসবো। গর্জিয়াস কণ্ঠে আবারও বলুন, উমর মার্খা কালিমা নিয়ে আওয়াজ দিয়ে আবারও বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন তো আওয়াজটা আগের চিঠি বাড়ে নাই? তাহলে বোঝা গেল আমাদের শক্তি আছে, বুঝ নাই, একটু বুঝাইলেই তো পারে। এইভাবে যদি পৃথিবীর মুসলমান বুঝতে পারত তাহলে বেঈমান বিজাতিরা এই মুসলমানদের কলিজায় গুলি লাগাইতে পারত না। যেই জাতি যেই নবীর উম্মত 313 জন ময়দানে নামলে হাজার বাহিনী দুলিশাত হয়ে যেত, আজকে সেই মুসলমান সেই জাতি কেন এইভাবে বিশ্বজুড়ে মায়ের খাইতেছে? ইরাকের দিকে তাকাইলে চোখে পানি রাখা যায় না। একবার এক পত্রিকার মধ্যে দেখলাম একটা মহিলা, আমাদের মা বোন মুসলমান, পত্রিকায় চিঠি লিখছে আবু গারিব কারাগারিক থেকে, ইহুদি খ্রিস্টান এই সৈন্যদের তারা নির্যাতিত হয়ে চিঠি লিখছে, পৃথিবীতে কি কোনো মুসলমান নাই? কেন আমাদের খোঁজ খবর নেয় না? যদি পারে কিছু করুক, আর না হয়তো দোয়া করুক আমরা যেন মরে যাই। পত্রিকায় দেখি খ্রিস্টান চক্র আমাদের ভাই যুবকদেরকে ধরে ধরে পিঠের মধ্যে তার কাটা মারতেছে। এ জাতীয় কষ্ট আজকে মুসলমানদের কেন? আসুন আমরা মুক্তির জন্য কোন রাস্তা কোন পথ এটা খুঁজে বের করি। আমি অল্প সময় আলোচনা করব, কথাগুলি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন শুনবেন। আল্লাহ আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। তাই আমরা গর্জিয়াস কণ্ঠে শুকর আদায় করেছি। বলুন তো কার শুকর আদায় করেছি?
আল্লাহ।
আরো জোরে বলুন
আল্লাহ।
কি সুন্দর লাগে না ডাকলে, কার শুকর আদায় করেছি?
আল্লাহ।
আল্লাহর কি সুন্দর করে বললেন, এইভাবে আল্লাহ বলে ডাক এমন মানুষও আছে ছয় মাস হয়ে একদিন দেয় না। কইবেন হুজুর আজকে যে মাহফিল আয়েশা দিলাম তাতে কি আমাদের লাভ হবে? দেখি কি লাভ হয় বলুন না, আবার কার শুকর আদায় করেছি? এই যে ডাকটা দিলেন আমার আল্লাহ শুনছিনি? আল্লাহ তো বলছে আমাকে যে স্মরণ করে আমিও তাকে পাঁচ করুনি আজ কুরক। আল্লাহ এখন আরো সে বসে জিজ্ঞেস করতেছেন, ও ফেরেশতারা কতগুলো মানুষ সম্মিলিত কণ্ঠে কি কইল রে? আচ্ছা কি কইল, আল্লাহ কি শুনে নাই? শুইনাও জিগাইছে। তাহলে বোঝা গেল এর মধ্যে কোনো কারণ, কারণ এটাই আছে। আল্লাহ জিগাইতেছে, ও ফেরেশতারা কি কইল রে? ফেরেশতারা কই খোদা গো, তারা তো আপনারে আল্লাহ কইয়া ডাকলো। আল্লাহ কয়, তাহলে তোরা না এই জাতিকে সৃষ্টি করার সময় বলছিলে? হেরা বলে আমার আল্লাহ ডাকতো না, তোরাই আমার আল্লাহ ডাকবি, ওই দিয়ে হেরা আমার আল্লাহ ডাকছে। সুবহানাল্লাহ। কেন আচ্ছা বলুন তো আল্লাহ কি ফেরেশতার পক্ষে না আমরার পক্ষে? এই ফেরেশতারা তোরা তো কইছিলে এই আদম জাতি সৃষ্টির লগ্নে তারা নাকি আমার আল্লাহ বলবে না, ওই তো আমার আল্লাহ বললো। বলুন না কার শুকুর আদায় করলেন? বলুন না, এই যে শুন আবার কইছে, শোন ফেরেশতারা এই যে আল্লাহ বলে ডাকটা দিল এটা শুনে আমি আল্লাহ কত খুশি হইছি জানোস? কেমন খুশি বুঝার জন্য আমি বাস্তবতার দিকে যাই। একটা মা 25 বছর হয়ে গেল একটা সন্তান, এই 25 বছরের মধ্যে মাকে মা কোয়া ডাক দেয় না, এমন বেজাইল্লা সন্তান আছে না আমরা বাংলাদেশে? এটা তো আমি মনে করি সাধারণ বেজাল। গত রমজান মাসে ইনকিলাব পত্রিকাত পেয়েছি, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় মার সাথে কথা কাটাকাটি করে রমজান মাসে গর্ভবতী মাকে দাও দিয়া কুবায়া মাথাটা আলাদা করে ফেলাইছে। আচ্ছা বলুন তো এই আচার আচরণ যদি কোন সন্তান মায়ের সাথে করে, নামাজ রোজা হজ যাকাত মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম সাহেব যদি হয়, নবীর শাফায়াতটি নসিব হবে? বাবারা ভাইয়েরা এমন এক দেশে আছি, এ দেশের সিস্টেম হলো মানুষ আসতে পারে থাকতে কাজী কিছুদিনের জন্য আসছি আবার চলে যেতে হবে, থাকবেন এরকম সাহস কারো নাই, এরকম অধিকার কারো নাই, কারণ থাকার ভিসা এদেশের কাউরে দেওয়া হয় নাই। কাজী যেতে যখন হবেই লন কিছু জিনিস আমরা আজকের এই বাজার থেকে এই মাহফিল থেকে আমরা বাড়িতে নিয়ে যাই। বলে হুজুর মার গলা কেটেছে, জি পত্রিকাত পেয়েছি, কাইতাও মার মাথাটা আলাদা করে হাতে নিয়ে মানুষকে দেখাইতাছে, হ্যাঁ মার মাথা কাটছে। অবশেষে এলাকার লোকজন তাকে ঘেরাও করে পুলিশের হাতে সোপর্দ করেছে। বলুন এই আচার আচরণ করলে নবী শাফায়াত পাবেন? পাবেন যে না, এটা বাস্তব। কিভাবে? 2001 হজে গিয়েছিলাম,
মসজিদে বেলালের পাশে বাসা মদিনায় আগে নিয়ে গেছে, তিনতলায় থাকতাম। আমার এক বাতিজা থাকে মদিনায়, খবর পাই রাত্রে 11টায় উঠছে, কান্নাকাটি করতেছে, চাচা মার এদিককেই চিননি, আমার মার এদিককেই চিননি। হ তোমার মা ভালো আছে, কালকে আমাদের বাসায় যাবেন। আসরের পরে গেলাম, অনেক বাঙালি ছেলেরা কয়েকটা ঘটনা করছে। হুজুর কি হজ ভলান্টিয়ারের দায়িত্ব নিয়ে বাংলাদেশ থেকে একটা ছেলে মসজিদে নববীর ভিতরে কাজ, কিন্তু হ্যাঁ সারাদিন চেষ্টা করলো ভিতরে যায় থাকতে পারে না, তার গায়ে নাকি আগুন জ্বলতে থাকে, কে জানি তারে মারতে আসে। আমরা রাত্রে বসলাম, তোর কি অসুবিধা, কেন এরকম লাগতেছে, এরকম তো কারো লাগে না। এই ছেলেটা কাঁদতেছে আর বলতেছে, তোমরা আমার দেশে পাঠিয়ে দাও, আমার চাকরি করা সম্ভব হবে না। কেন? আমি যেদিন হজ ভলান্টিয়ারের দায়িত্ব নিয়ে বাংলাদেশ থেকে বিমানে উঠছিলাম, বিমানে ওঠার ঠিক 8 দিন আগে আমার মার একটা লাত্তি মারছিলাম। বলুন বাংলাদেশে মারে লাত্তি দিলে মদিনার কামলেওয়ালা নবী খবর পায় কিনা? মসজিদের নববীর ভিতরে ঢুকতে দেয় না। এই রোগ যদি থাকে নবীর সাফায়াত কি নসিব হবে? যাই হোক, এদিকে যাই না, লম্বা হয়ে যাবে, আমি সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন এর মধ্যে সকলকে আমাকে সহ বুঝার তৌফিক দেন। এবার মা 25 বছর হয়েছে, মা রে মা কইয়া ডাক দেয় না। আজকার মাহফিল থেকে বাড়িতে গিয়াই যদি মায়ের ঘরের দরজাটাই দাঁড়াইয়া ডাকটা মারে, মা গো মা, কয় বছর পরে এই ডাকটা শুনলে মা খুশি হবে না বেজার হবে? মা দেখবেন ঘুম থেকে ওইটা বলবে, স্বপ্নে দেখলাম আমার ছেলের কণ্ঠ, আমার মা ডাকলো, নাকি বাস্তব দেখি তো। দরজাটা খুলে দেখবে দরজার কিনারে কলিজার টুকরা সন্তানটা দাঁড়ায় আছে, আবার বলতেছে মা। বলুন এখন মা খুশি না বেজার? মা দেখবেন বলবে, বাবা গো তুমি কেমনে আমারে 25 বছর পরে মা কইলা? আশপড়শি ঘরের মহিলাদের কি ঘুম থেকে জাগাবে? জাগায় বলবেন, চাচি আম্মা খালাম্মা উঠেন না, এটা খবর শুনেন কি, 25 বছর পরে আমার পোলায় আজকের মাহফিল থেকে আইসা আমারে মা কইছে। কি কমু চাচি আম্মা, এই একটা ডাক আমারে মা কইয়া দেওয়ার কারণে আমার 25 বছরে যা দুঃখ ছিল একটা ডাক শুনে আমি মায়ের সব দুঃখ দূর হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ মায়ের মতো একটা দরদি যদি 25 বছরের দুঃখ এক ডাকে দূর করে দিতে পারে, একটা মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া বেশি আমি আল্লাহর। আজকের মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে রে ফেরেশতারা, 25 বছর বুঝিনা, 50 বছর বুঝিনা, 70 বছর বুঝিনা, যে যে বয়সেরই হোক না কেন, মেয়ে হোক আর পুরুষই হোক না কেন, আমাকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে রে আমি আল্লাহর কাছে বড় মায়া হয়ে গেছে, আমার বড় দয়া হয়েছে। এই ডাকটা শুনে আমি আল্লাহ বড় খুশি হয়েছি রে ফেরেশতারা, তোরা সাক্ষী হয়ে যা, এই ডাকের বিনিময় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। এখন প্রশ্ন আসবে, হুজুর ক্ষমা যে করে দিল, আমরা ক্ষমা পাইলাম কিনা, এইটার প্রমাণ চাই। বাবারা ভাইয়েরা মিথ্যা কথা বলবেন না, যদি এই ঘোষণায় ক্ষমা পেয়ে থাকেন, কিছুক্ষণ আলোচনা শুনতে, কিছুক্ষণ কোরআনের পক্ষে বসতে মনে একটা আগ্রহ জাগবে, বাড়ির যাইতে মন চাবে না, এমন কি মনের মধ্যে অশান্তি থাকবে না, কিছুক্ষণ শুনতে মনটার শান্তি লাগবে, মিথ্যা কথা কইেন না। আচ্ছা আপনাদের মনে কি কিছুটা আগ্রহ আছে বসতে? আমার কথা মতো কইলেন না, মনের জিগায় এখন কোরআনের পক্ষে বসতে কি মনটা চায়? এখন কি মনটাই শান্তি না অশান্তি? যাদের শান্তি লাগতেছে আপনি নিশ্চিত হতে পারেন আজকের ঘোষণায় ক্ষমা পেয়ে গেছে। আর যদি 2-4 জন এরকম থাকেন, হুজুর শান্তি টান্তি বুঝিনা, তাইলে আমি বলবো আপনি এখনো ক্ষমা পান নাই, তাইলে হুজুর বাড়িতে চলে যাবো, আমি আপনার দুইটা পায়ে ধরবো, কারণ এই মাহফিল কাল কার পাইতেন না বসেন, কারণ এমন একটা সময় আসবে সব খুলে খুলে রেখে দিবে, আপনাকে কবরও পাঠাবে, কি বলেন ঠিক কিনা? একটা প্যান্ট দিবে না, শার্ট দিবে না, ঘড়ি দিবে না, আংটি দিবে না, কিচ্ছু দিবে না, সব খুলে রেখে দিবে, কিন্তু আজকের মাহফিলটা রাখতে পারবে না। আপনার আগে আগে দেখবেন মাহফিল গিয়া কবরে বসা, আল্লাহু আকবার বলুন। কিভাবে? এক আল্লাহর ওলির জীবনীতে দেখি, উনি এক কবরস্থানের পাশে দা রাস্তা, আসলে এরকম বড় বড় কবরস্থানের পাশে দা রাস্তা, দেখি নতুন একটা কবর, আল্লাহর ওলি অন্তরে চক্ষু খোলা হক্কানি ওলি, দেখতেছে কবরটার চারদিক ছেদ্রু হইয়া জাহান্নাম থেকে আগুন আসতে শুরু হয়ে গেছে প্রায়। এমন সময় আল্লাহর ওলি বলতেছে, হাই হাই লোকটার এই বিপদ, এই বিপদে তাকে সাহায্য করার মতো কেউ নাই। এমনি সময় আল্লাহর ওলি বলেন, দেখি এক যাক মৌমাছি এসে কবরটা ভরে গেছে, এমনকি জাহান্নামের আগুনের ছেদ্রুগুলো মৌমাছি বন্ধ করতেছে। আল্লাহর ওলি বলেন কি আশ্চর্য, দুনিয়ায় দেখলাম মৌমাছিকে একটু আগুন দেখাইলেই বাড়িঘর সারে, আর এখানে আগুন জাহান্নামের আগুনের মোকাবেলা করে। আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, হে মৌমাছির দল, এই শক্তি নিয়ে তোমরা কোত্থেকে আসছো? মৌমাছি জাহান্নামের আগুনের মোকাবেলা করতেছ, দুনিয়ায় তো এরকম দেখি নাই। মৌমাছি বলে, হুজুর, আমরা দুনিয়ার সাধারণ মৌমাছি না, আমরা হলাম কোরআন শরীফের অক্ষর। এই লোকটা দুনিয়ায় থাকতে আমি কোরআনের পক্ষে বসেছে, আমি কোরআনকে মহব্বত করেছে, আমি কোরআনের আলোচনা শুনেছে ঘন্টার পর ঘন্টা, আমার জন্য কষ্ট করেছে। লোকটা দুনিয়ায় কষ্ট করেছে, কবরে তাকে আমরা কষ্ট করতে দেব না। এক একটা কোরআন শরীফের অক্ষর এক একটা মৌমাছির আকার ধারণ করে কবরে এসে জাহান্নামের আগুন বন্ধ করে দিলাম। তাহলে এই বাড়িতে না গিয়ে এই মাহফিলে কিছুক্ষণ বসলে, আখিরি মোনাজাতে হাত বাড়াইলে আল্লাহ হয়তো বলতেও পারে, ফেরেশতারা দুই চারটার খালি দিয়া লাভ কি, এতগুলো মানুষ মাপ দিলাম, এই দিয়াতে ঝাঁকা আসে। অনেক সময় চাউলের সাথে পাথরের কণা এক দামে যায় না, তাই আমি বলবো যাইন না। কই যাবেন? যে বাড়িতে যাবেন এই বাড়িতেও থাকতে পারবেন না, এই বাড়ির থেকে একদিন বিদায় করে দিবে। তাই ধৈর্যের সহিত বসুন, আসুন আলোচনায় যাই। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে ক্ষমা করে দিলে ফেরেশতারা আপত্তি তুললেন, প্রভু গো, আমরা তো আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী জানি, কাউরে তো এইভাবে মাপ দেন নাই, কিন্তু আজকে আখিরি নবীর উম্মতের এত সহজে মাপ দিলেন। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে মাপ দে আমার কারণ কি, তোরা বুঝা যা। আরে ফেরেশতারা আমার বন্ধু, লক্ষ লক্ষ বছর রোহানি জগতে উম্মতের মায়ায় কানছে, দুনিয়ার জমিনে রে আমার নবী জীবনে কোনদিন রাত্র ভরে ঘুমায় নাই, উম্মতের ব্যথায় নবী কান্দে। আরে ফেরেশতারা জীবনে কোনদিন পেট ভরে নবী খানা খাই না রে, জীবনে কোনদিন ভালো পোশাক আমার নবী গায়ে দেয় না রে, উম্মতের ব্যথায় কানছে। এটাও শেষ নয়, যেদিন আমার নবী এ দেশ থেকে বিদায় হয়ে আসবে ওদিন আমি আল্লাহ প্রস্তাব করেছিলাম জিব্রাইলকে দিয়ে, ও জিব্রাইল আমার বন্ধু এই জমিনে বহু জায়গায় মাইর খেয়েছে, আমার বন্ধু এই রক্ত মাখা জমিনের মধ্যে দাফন করতে দেব না, আমার বন্ধুর দেহ আমার আরশের ডান পাশে দাফন হবে। জিব্রাইল প্রস্তাব নিয়ে গেলে আমার নবী প্রস্তাব পাইয়া খুশি হয় না, কোন কথাও নবী কয় না, দুইটা চোখের পানি বৃষ্টির ফোড়ার মতো আমার নবী ছাড়তেছে। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কারো জন্য এ সুন্দর প্রস্তাব পাশ হয় নাই, এত সুন্দর প্রস্তাব পাইয়া কেন চোখের পানি ছেড়ে দিলেন, খুশি হলেন না, কোনো কথাও বললেন না। আমার নবী বলেন, জিব্রাইল রে কেন চোখের পানি ছেড়ে দিলাম শুনে যাও, হুজুর কেন ছেড়ে দিলেন জানতে চাই। রে জিব্রাইল আমার দাফন হবে আল্লাহর আরশের ডান পাশে রে, আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে। জিব্রাইল বলেন, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। রে জিব্রাইল, না রে আমি সইতে পারি না, উম্মত এই জমিনে ফানাই আমি কেমনে আরশে থাকব, আমি এই জমিনের মধ্যে থাকব। রে জিব্রাইল আমার পক্ষ থেকে প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো, আমি নবী আরশে যাব না, আমার গুনাহগার উম্মতের আজ এই জমিনের মধ্যে থাকব। রে আমি নবী সেই জমিনের মধ্যে থাকব, আমি দুনিয়ায় দেখিছি সাধারণ মা জাতির কত মায়া সন্তানের জন্য। ও জিব্রাইল একটা মুরুখ বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করে, একটু বিপদ যদি দেখে রে, আমি দেখিছি মা মুরুখটা পাখা দুইটা বাড়াইয়া দেয়, বাচ্চাগুলো মার পাখার নিচে যায়। আমার মন চাই রে জিব্রাইল আমি মদিনার মাটিতে শুয়ে থাকব, আমি আমার উম্মতের কোনো বিপদ যদি দেখি রে দুইটা হাত বাড়াইয়া ডাকবো, আমার উম্মতের আরে আমি নবী এইভাবে আমার উম্মত লইয়া এই জমিনের মধ্যে শুয়ে থাকতে চাই, আমি আল্লাহর আরশে যেতে চাই না। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে যেই নবী উম্মত ফালাইয়া আরশের দাওয়াত কবুল করলো না, আমার আরশে আসলো না, যা তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ কথা দিলাম এই নবীর উম্মতের একটু সুযোগ যদি আমি আল্লাহ পাই, একটু সুযোগের কারণে আমি আল্লাহ মাফ করে দিব। যে নবীর উম্মত হওয়ার কারণে একটু সুযোগেই আমার আল্লাহ মাফ করে দেয়। আজকে সেই নবীকে চিনা, সে আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে করা যায় এটা আমাদের বোঝা দরকার আছে কিনা বলুন তো। তাহলে কিভাবে বুঝবো, রাস্তা দিবে কোরআন হাদিস। আসুন আলোচনায় যাই, আমি এখানে আর লম্বা করছি না, আলোচনায় চলছি। মহব্বতে আর একটু দুরূদ শরীফ পড়ুন, আমি আলোচনায় যাই। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়াই কান্দে নবী, তোমার মায়াই কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়েদেনা মাওলানা। বালাগাল উলা বিকামালিকি কাশাফাত দুজা বিজামালিকি হাসনাতে জামিও খিসালিকি সাল্লাল্লাহু। বাবারা ভাইরা, কোরআনের পক্ষে বসতে আপনাদের কোনো অশান্তি নাই তো? মনে কোনো ঝামেলা নাই তো? এই কোরআনের পক্ষ ছাড়ার কারণে আজকে বিশ্বজুড়ে মুসলমানদের অধঃপতন। দুইটা লাইন আল্লাহ আমাদেরকে দিলেন, নবী আমাদেরকে দিলেন, একটা হলেন কোরআন আর একটা হলো নবীর হাদিস। কি বললেন, এই দুইটা লাইন যদি আমরা ঠিক রাখতে পারতাম এইভাবে মাইর খাইতাম না। দেখবেন বাইরুট, যেখানে বাইরুটের কাজ কমপ্লিট, রাস্তাগুলি শেষ হইলেই মাঝখানে একটা সাদা দাগ দেয়, দেখেন নাই ঢাকা যাইতে? দাগ মাঝখানে দিয়া রাস্তাটাতে দুই ভাগ করছে। কারণ কি, এক ভাগে গাড়ি যাবে আর এক ভাগে গাড়ি আসবে। আচ্ছা বলুন তো, এই দুইটা দাগ যদি মাইনা ড্রাইভাররা ড্রাইভিং করে সহজে অ্যাক্সিডেন্ট হবে? অ্যাক্সিডেন্টের কারণগুলি কি? খালি ওভারটেক, ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ, দুইটা গাড়ি ভাঙলো, দশজন বারো জন প্যাসেঞ্জার মারা গেল, রাস্তাটা দশ ঘন্টা বারো ঘন্টার জন্য জাম লাগিয়ে লইল। কারণটা একটাই, ওভারটেক, লাইন মানে না, দাগ মানে না। আজকে মুসলমান বিশ্বজুড়ে মার খাওয়ার কারণ, অ্যাক্সিডেন্টের কারণ একটাই, তারা ওভারটেক করে, দাগ মানে না। কুরআন হাদিসের দাগ তারা কি মানে না। যদি সেই দাগ এখনো মানতে পারি, ইনশাআল্লাহ বিজয় হবে মুসলমানদের। কেন, মুসলমানদের গার্জিয়ান কে? আল্লাহ। আরো জোরে বলুন, মুসলমানদের গার্জিয়ান হলেন আল্লাহ। এই আল্লাহর শক্তি আছে কিনা, সকল শক্তিকে ধ্বংস করার মতো? তাহলে নমরুদের জীবনী খুলুন, নমরুদকে ধ্বংস করেছিলেন কি দিয়ে? মশা দিয়া। যদি এত বড় নমরুদ বাহিনী ধ্বংস করতে পারে, তাহলে এ আল্লাহ, যদি আমরা সে আল্লাহর গোলামিতে পৌঁছতে পারি, বিপদ আপদে আল্লাহর সাহায্য আমরা পাবো কিনা বলুন তো। অনেকে বলবেন, হুজুর এই মশা দিয়া ওখানে আর চলবো? বিজ্ঞানের যুগ, যেই বিমান আর যেই বোমা ওখান বানাইছে, এগুলি দিয়ে শেষ করে লাইব। আল্লাহর কি বিমান আছে আর বোমা আছে? আল্লাহকে চিন্তা করিস না, বিজ্ঞানে আর কদ্দুর বিমান বানাইছে, এরপর ও নাট বল্টু তেল মোবিল কত কিছু লাগে। আমি আল্লাহর গোডাউনে যেই বিমান আছে, এই বিমানে নাট বল্টু তেল মোবিল লাগে না। ওয়ারসালা আলাইহিম তাইরান আভাবিল, এগুলি সব আমাদের পক্ষে আসবে আমরা যখন আল্লাহর গোলামিতে চলে যাব। লাইনে আসেন, এখনো লাইন খোলা আছে, যদি লাইনে দাঁড়াইতে পারেন ভাগ্য ভালো হয়ে যাবে। ইব্রাহিম নবীর জীবনী খুলুন, লাইনে দাঁড়াইছে যুবকদের সাথে, কি ব্যাপার? আমরা তো বিশ্ব সুন্দরীর লেগে খারিছি। ইব্রাহিম নবী কই বিয়া যখন করছি না আমি একটু খারিতাম, তবে মালিহের অনুমতি লয়ে লই কি খান, গার্জিয়ান আছে না, অনেক হুলাভান তো গার্জিয়ান ছাড়াই বিয়া কিনে বইতে। প্রভু গো লাইনে খারিছি আমি একটু খারিয়াম, কি লেগে খেরা বলে কি লেগে খারিছি আমি একটু দেখি, খারিতি যা অনুমতি দিলাম খারিছে, মৌলবী মানুষ তো ইব্রাহিম নবী খারিছে, বলাফান হুজুর ইচ্ছে যাই কনি মারে ইচ্ছে যাই কামনে মৌলবী মানুষ ইচ্ছে যাই অহন তো মৌলবীর রীতি করে ভিসে দে, মৌলবীরা নাইবে নবী হ্যাঁ রে ভিসে দিয়া লাভ হইছে না গেলাম, জীবনে লসই খাইতেছে। একজন নাইবি নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। ইব্রাহিম নবী দাহে খোদা গো আমার খালি কই ফিসে যাইতাম, আল্লাহ কই ফিস হয়ে যা, কিন্তু লাইন ছাড়িস না, লাইনে থাকিস। আজকে আমরা লাইন ছেড়ে দেওয়ার কারণে এই মাইরগুলি খাইতেছি। আসুন লাইন এখনো খোলা আছে, এখনো আসুন লাইনে চলে যায়। এবার ইব্রাহিম নবী পিছে গিয়ে খারিছে, বিশ্ব সুন্দরী সাহারা বাইরেতেছে, ডান দিকে 40 জন বান্ধবী মহিলা, বাম দিকে 40 জন যুবতী। এবার 80 জন যুবতী বান্ধবী নিয়ে মাঝখানে কি সাজা সাজে বাইরে আইছে, বান্ধবীরা কয় সাহারা এই দেখো রাজা বাদশার ছেলেরা দাঁড়িয়ে আছে, সামনের ছেলেটা কেমন, কয় চলে না, একটু পিছনেরটা, কয় হয় না, আর একটু ডান দিকে, পছন্দ হয় না, আর একটু পিছনে, এগুলি না, তোর সাথে আর গুরমু কত, এত সুন্দর সুন্দর ছেলেরা তোর চয়েস হয় না, তোর পছন্দের মানুষ মনে এই জগতে আসে নাই। সাহারা কয় বান্ধবীরা রে কেন জানি আজকে আমার মনটা কয়, আজকে বুঝি আমার পছন্দের মানুষ আইছে, কই আইছে তোর পছন্দের মানুষ, এত মানুষ দেহস না। সাহারা ডাকে, ও বান্ধবীরা তোরা তো জানোস না আমি যে লোকটাকে স্বামী বানাবো এই লোকটাকে 40টা রাত্র একটানা স্বপ্নে দেখেছি, এই লোকটার কপালের মধ্যে দেখেছি লেখা আছে মোহাম্মদ, লোকটার নাম হলো ইব্রাহিম, আল্লাহু আকবার হলো। বান্ধবীরা বিরক্ত কইস না, বিরক্ত যদি হয়ে যাস তোরা চুপ করে থাক, আমাকে সময় দে, কেন জানি আমার মন শান্তি শান্তি লাগে, ঘুরে ঘুরে দেখি আমার মনের মানুষটার মিলাইতে পারি কিনা। সারা ঘুরতে ঘুরতে একবারে লাইনের শেষ মাথায় যাইয়া দেখে ইব্রাহিম খলিল দাঁড়িয়ে আছে, পাশে দাঁড়াইয়া কপালের দিকে চাইয়া দেখে ওই যে লোকটাকে স্বপ্নে দেখেছে কপালে নাম লেখা আছে মোহাম্মদ, ডাকতেছে বান্ধবীরা রে আয় আমার মনের মানুষ পাইছি। বান্ধবীরা চারদিক ঘেরাও করেছে, কে বান্ধবীরা এই যে দেখ কপালের মধ্যে কি দেখা যায়, আল্লাহু আকবার খান না। বান্ধবীরা বলেন সাহারা রে এত সুন্দর মানুষ কোত্থেকে মিলাইলি, যার কপালে মোহাম্মদ লেখা একটু উপরে তাকাইয়া দেখ রে আকাশের মেঘের টুকরা ইব্রাহিমের মাতার উপর ছায়া দিতেছে। চল্লিশটা রাত্র তাকে আমি স্বপ্নে দেখেছি, দে আমার মনের মানুষ আমি বরণ করে নিব রে, আমার ডাইন হাতে মতির মালা দে, বাম হাতে জরির মালা দে, তোরা সাক্ষী হয়ে যা, আমি আমার বন্ধুর গলায় মতি জরির মালা পরাইয়া দিলাম, আমি বলবো ইব্রাহিম নবীর কপালে আমার আপনার নামের, আমার আপনার নবীর নামের নিশান থাকার কারণে যদি বিশ্ব সুন্দরীর হাতে মতির মালা জরির মালা লাইনে দাঁড়াইয়া পাইতে পারে, আর সেই নবীর পছন্দের লাইনে যদি নবীর উম্মতেরা দাঁড়াইতে পারে গো দুনিয়ার সুন্দরী নয়, আমার আল্লাহ বলেছে আমার নবীর পছন্দের লাইনে যদি তোমরা দাঁড়াইতে পারো আমার জান্নাতি হুরিরা তোমাদের গলায় জান্নাতি ফুলের মালা পরাইব। এই লাইন থেকে দূরে যাওয়ার কারণে আজকে মুসলমানদের অধঃপতন। কবেন হুজুর এত ডাক ডাহি আল্লাহ তো বলে না, শুনবো কেমনে, কোন দলের ডাক শুনবো, আমরা বাংলাদেশ ও ইসলাম এক দলে চলছে, কেউ এক দলে চলছে, কত লজ্জা লাগে এখন কথা বলতে, চার দোকানে বসে চা খায় না। কমান্ডার সাহেব বলেছে হুজুর আমাদের এই কি বাউনিয়া বাজারে, বাউনি বাজারে চা খাইলো, আমি বলছি বাজারে বসে আমি চা খাই না, মৌলবীরা দেখলেই টিটকারি করে, মৌলবীদের মধ্যে অত দল কি লেগে, একজন ডাকজন হুনায় হুনায় কয়, লজ্জা লাগে যে দেশে সাধারণ কিছু সংখ্যক বিধর্মী লোক আছে, ইহুদি আপনার খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, তাদের মধ্যে ঐক্য আছে, পত্রিকায় মাঝে মাঝে পাওয়া যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আজকে মুসলমানদের মধ্যে ঐক্য নাই কেন? তিন ধর্মের তিন জাতি ঐক্য করতে পারে, আমাদের ঐক্য গুলি ভাঙ্গে কে? আল্লাহর সাহায্য পাবেন না যতদিন পর্যন্ত কালিমা ওয়ালারা ঐক্য পরিষদ না করতে পারবেন। আল্লাহ আমাদেরকে ওই কোরআন হাদিসের লাইনে কবুল করুক। সকলে বলুন আমিন। বাবারা এই দেশ ছাড়তে হবে, কি বলেন এ কথা সত্য কিনা? এই দেশটা ছাড়তে হবে যে সত্য কিনা? এটা এমন একটা দেশ যে দেশে মানুষ আসতে পারে থাকতে কোন আসতে পারে থাকতে বিষয় নাই, থাকার কোনো ভিসা, কোটি কোটি টাকার মালিক হতে পারে, যাওয়ার সময় দশটা পাই নিতে কিভাবে নিবেন? নেওয়ার তো সিস্টেম নাই। আমরা এদেশে টাকা পয়সা রাখার জন্য জামা কাপড় বানাই না, কি বলেন? পাঞ্জাবি বানান, প্যান্ট বানান, শার্ট বানান, টাকা রাখার জন্য একটা সিস্টেম দর্জিরা করে কিনা? এই সিস্টেমটার নাম কি? মাশাআল্লাহ চিনেন দিদা হাজা, এই সিস্টেমের নাম কি? যে দেখলাম অনেকে মুফতি সাহেব টাকা চাইছে মসজিদের পক্ষ থেকে, পকেট থেকে আপনারা বাড়ি কিনে দিচ্ছেন, যদি পকেট না থাকতো কইতে বাড়ি খেলে নিলে, এটাও দরকার আছে? এটা পকেট দেখবেন দর্জিরে না কইলেও দিব, আমরা দেশে দর্জি মাশাআল্লাহ সালাক, দেখবেন পাঞ্জাবি বানাইলে উপরেও একটা পকেট দেয়, আবার আছে না এটা আছে এই দেশের বানাইলে, আবার সৌদির বানাইল পাঞ্জাবির মধ্যে দেখছি নিচে পকেট নাই, তাহলে বোঝা গেল নিচের কাম সৌদি। আমরা ডাকটা হুনবো কেমনে কই না? আছে না এই রূপ? আমার বাসটির মসজিদে পাশে একদিন দাঁড়ায় রইলাম, এক ভদ্রলোক মাথায় হাতটা টেনশন করতে দিয়ে গেলাম, বাবা কি ব্যাপার, কি হইলো মাথায়, কি কোনো ব্যথাটা তা? কয় না হুজুর, কি হইলো? কয় বাসের থেকে 14,000 নাই। এরূপ আছে না বাংলাদেশ? এলাকি দর্জিরে না কিনো দেখবেন মাশাল্লাহ নিচে পকেট দিব, এক স্কুলের ছাত্র শার্ট বানাইবো, বুড়া এক দর্জি, তার ছেলে নাই, রোজগার জন্য কেউ নাই, কি করবো, বুড়া বয়স দর্জিগিরি করে শার্টের মাপ দিয়েছে, মাপ দিয়ে আইসে পড়ছে, দর্জি ভাবতেছে মাপ যে রাখলাম, শার্ট ফুল হাতা বানামু না হাফ হাতা বানামু, এইটা তো আর হেরে ফুরাইলাম না, দর্জি বানাই দি গিয়া এক হাত দিছে ফুল আর এক হাত দিছে হাফ। ছাত্র শার্ট আনতে গেছে, চাচা আমার শার্ট হয়েছে? কয় ওই যে হ্যাঙ্গারে ঝুলাই রাখছি। কয়তে হাত কুন্ডা দিলেন, একটা দিক খাটো একটা লম্বা। কয় বাবা তুমি তো কও নাই কুন্ডা দিমু, যেটা পছন্দ লাগে সেটা বাহিটা ফালাই দিব না। কয়তে পকেট দিলেন না টাকা পয়সা রাউন? কই পকেট দিছি। কই সামনে তো পকেট দেহি না। কয় না আমার খেয়াল আইয়ে পকেট দিছি, দেহ কুইয়া। ছাত্র শার্ট নামাইছে, নামাইয়া দেহে পকেট ফিটও লাগাই দিছে। আরে যেহেনই হোক লাগাইছে তো, আমি আপনাদের কাছে জানতে চাই, যেদিন আমরা এই দেশ ছেড়ে সন্তানা দিয়ে তিন করে বাড়িঘর সব ফেলে যেদিন কবরে রওনা হব, মসজিদের ইমাম সাহেব হুজুর যেই জামাটা বানাবে, বলুন এই কবরে যাওয়ার পোশাকের মধ্যে প্যাডেই হোক আর পিডেই হোক কোনো পকেটের ব্যবস্থা কি থাকবে? একবারে সোজা দশটা পাই নেওয়ার কোনো সিস্টেম? কাজী এদেশ থেকে বিদায় হওয়ার আগে লন আমরা কোরআন হাদিসের দেওয়া লাইন ধরি, যে লাইন এখান থেকে শুরু হবে জান্নাতের দরজায় যায় লাগবে। জোরে জোরে কোন সুবহান, কিভাবে আমি অল্প সময় আলোচনা করব। আসুন আলোচনায় ঢুকে যাই। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তালাওয়াত করেছি। তালাওয়াতটা কি ছিল? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই ঘোষণাটা দিলেন আমার আল্লাহ। ঘোষণাটা কার? আল্লাহ। আবার তার সাথে সাথে নবী আরেকটা ঘোষণা দিলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। আজকে এই আলোচনা, এই আয়াত টান দেওয়ার অর্থ হলো মসজিদের পক্ষ থেকে দেখলাম মাহফিলটা, মসজিদটা যে কি এটাতে তো কেউ চিনেন না। এই সমস্ত পৃথিবীর মালিক কে? এই মালিকের সাথে যোগাযোগ করবেন, মালিকের সাথে সাক্ষাৎ করবেন, মালিকের কাছে সুখ দুঃখ গুলি বলবেন, মালিকের কাছে বিপদ আপদ থেকে বাঁচার জন্য দরখাস্ত করবেন, মালিকরে পাইবেন কই? মালিকের কাছে যাবেন, মালিকের কাছে যাওয়ার বিমানটা যেখান থেকে ছাড়ে এই মালিকের কাছে যাওয়ার বিমানটার এয়ারপোর্টটা হলো মসজিদ, এই মালিকের কাছে যাওয়ার বিমানের এয়ারপোর্ট হলো মসজিদ। সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। বিমানটা ছাড়ছিল খানায় কাবা মসজিদুল হারাম থেকে, আর মাঝখানে একটা স্টপেজ ছিল, এটাও মসজিদুল আকসা। এটা কারো বাড়িতে নয়, কোন এয়ারপোর্টে নয়, এটা আল্লাহর ঘর মসজিদ। আজকে ওই আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য সেই মসজিদের মাহফিলে বসছেন। এখান থেকে আমার মাওলার দিদার পাওয়ার রাস্তা একেবারে সহজ। জোরে জোরে কর সুবহান আল্লাহ। আবার নবী বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ দিয়ে মাওলার সাথে সাক্ষাৎ করো। তে নামাজ পড়তে গেলে মসজিদের দরকার আছে কিনা? আছে। কয় না দি? কিন্তু এই নামাজের জন্য আবার ঘোষণা দিলেন আমার আল্লাহ, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ এবং জিন জাতিকে বানানোর একটা উদ্দেশ্য, সেটা হলো ইল্লা লিয়াবুদুন, তারা আমার ইবাদত করবে। এটা ঘোষণাটা কার? মানুষ এবং জিনকে বানানোর একটা কারণ আমরা ইবাদত করব কার? আর সকল মাখলুকাত বানানোর কারণ তারা করবে আমাদের খেদমত, আমরা করব আল্লাহর ইবাদত। বলুন সকল প্রাণী আমাদের খেদমত করে কিনা? চন্দ্র সূর্য থেকে নিয়ে সব আমাদের খেদমতে লেগে আছে কিনা? গাছগাছরা পশু পাখি সব আমাদের খেদমত করে, এমন কি একটা মুরগি, মুরগিটা পর্যন্ত আমাদের খেদমতের জন্য পাগল। দেখবেন মুরগিটা আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে নতুন দাওয়া কাটি ধান উঠলে বাড়িতে, দেখবেন নতুন ধান খায়া বাচ্চা বাচ্চা মুরগির ডিম পাড়া শুরু করে। আচ্ছা এত কষ্ট করে ডিমটা পারে, মুরগির বাচ্চা কি পারছিন না ডিমটা লুকায়া রাখতো? দেখবেন মুরগির ডিমটা পায়রা এই গড় থেকে দৌড় মাইরা বাহির হয়, উড়ানে যায়, দেখবেন চুপচাপ আছে মুরগিটা। মানে ঘোষণা দিতেছে যে খেদমতের লেগে আমারে বানাইছে, একটা ডিম দিয়ে লাইছি খেলাও না। এইভাবে একটা দেখাইলাম সকল প্রাণী, বলুন এইভাবে আমাদের খেদমতের লেগে আছে কিনা? আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, সকল জিনিস সৃষ্টি করেছি তোমাদের খেদমতের জন্য, আর তোমরা রে বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। অন ইবাদত যদি করি আল্লাহর লজ্জায়, ইবাদত করলে আমরারে কিছু দিবেন টিবেন নি? আল্লাহ গো ইবাদত করলে আমরারে কিছু দিবেন টিবেন নি? লজ্জায় লই অন্য নবীর রাসূলের উম্মতরা এই জিগানের বাউ পাইছে না, কিন্তু আখিরি নবীর উম্মত এতান কিছু জিগাইবার বাউ জানে। সুবহানাল্লাহ। কানা কিতাবে আসছে হাশরের দিন আখিরি নবীর উম্মত বিচারের সিরিয়াল পড়ছে, আল্লাহ ডাক দিবে, এই আকেল আলি এদিকে নামাজ পড়ছিলি হাশরের দিন? সময় পাইছি না, গ্রামের ঝামেলা আছে, পড়লাম কই, কিছু পড়ছি কিছু সারছি। আল্লাহ কই তোর অত কথা জিগাইছি না, পড়ছস কিনা ক? কই না বেশি একটা পড়ছি না। রোজা রাখছিলি হাশরের দিন? কইব আমার গ্যাস ঠিক আছে তো, কয় না এরকম? আল্লাহ কইব হাশরের ময়দানে ওবাট ফারি শুরু করছস? অন্য নবী রাসূলের উম্মতরা এই সাহসই হইতো না। দেখছেন আমরা শেষ কাটাইলে তো, শেষ কাটাইলে গোলামান দেখেন বাপেরটে দশটিয়া চাইছে, বাপে কো টেহা নাই, টেহা না থাকলে দেউন লাগবো না, দেউনি লাগবো না, দিল বাপ হইছো কেরে? শেষ কাটাইলে গোলামান বাতা পুরা থাকে না, বাপ রাগ ইয়া মারছে থাপ্পুর, বন্ধু বন্ধু বলে কথা কইতেছি, হ্যাঁ এটা কি কয় থাপ্পুর খায় কো, থাপ্পুর দিলে কি বো টেহা দেউন লাগবো, আমরা তো হেই যাই যা। আল্লাহ কয় বন্ধু গো তোমার উম্মতই তো এই মাঠের শেষ খেলোয়াড়, তে কাজী তোমার উম্মতের খেলা দেখবো এই মাঠে, আর তুমি নবীর খেলা দেখবো হাশরের মাঠে। জোরে জোরে কান সুবহান, কি খেলা দেখবো আর কি খেলা দেখাইবো, আসেন না আগে বাড়ি হাশর দিন দেখে খোদা গো নামাজ পড়ছি না, আর রোজা তো রাখতারছি না, গ্যাস ঠিক আছে, আল্লাহকে ওহনো পাটফারি করস, যাও জাহান্নামে যাও। এ কথা কইতে দিনি হাশরের দিন, দৌড় দিতে দিনি তো না, ফেরেশতারা কইব খোদা গো দৌড়ে তো জাহান্নামে যাইতে কাউরে দেখি নাই। আল্লাহ বলবে রাখ জিগাই, হ্যাঁ জিগা তুই জাহান্নামে দৌড়ে যাইতেছস, জাহান্নাম ছিনছস, তাই কইব খোদা গো জাহান্নাম দেহি নাই কোনদিন, তবে শুনছি জাহান্নামটা বলে সাপ বিচ্ছু আছে, তারপরে আগুন আছে। তুই দৌড় মারলি যে, কোথা গো দৌড় মারতাম না যে, দুনিয়া 70 বছর হায়াত পাইছিলাম, 70 বছর হায়াতের ভিতরে তোমার একটা কথাও মানছি না। আজকে তুমি নিজে আমারে হুকুমটা করছো কুঠি কুঠি মানুষের সামনে, আজকে তোমার হুকুমটা আমি কেমনে অমান্য করি? যদি তোমার হুকুমটা এই মানুষের সামনে আমি অমান্য করি, তোমার ইজ্জত থাকবো? উম্মতের মায়াই গো কত কষ্টই না নবী করেছে, সেই নবীর উম্মত হওয়ার জন্য উম্মত হওয়ার রাস্তায় তো গেলাম না। নবীর জীবনী খুলুন, উহুদের জমিনে যেদিন আমার নবীর দুইটা দান দান ভেঙ্গে গিয়েছিল, রক্তগুলো ঠোঁট বেয়ে বেয়ে দাড়ি মোবারক লাল হইয়া জামা বাসতেছে, আমার নবী মুখের উপর হাতটা লাগাইয়া ব্যথায় অস্থির ডাকতেছে, সাবিরা রে কে কোথায় আছস তোরা, আমার দুইটা দান দান মোবারক শহীদ হয়ে গেছে, ব্যথা সহ্য করতে পারি না, তারপরও আমার নবীকে গেরাও করে ফেলেছে। নবী বলেন, যেদিকে তাকাই রে শুধু শত্রুর হাতিয়ার বন্ধু বলে কেউ নাই, যেদিকে তাকাই এদিকে শত্রুর হাতিয়ার। নবীকে মারতে শুরু করলেন, মাথার লোহার টুপির টুকরা টুকরা করে জমিনে ফেলে দিলেন, দুইটা লম্বা লম্বা টুপির অংশ লোহার অংশ মাথার দুই পাশে দিয়া মস্তকের ভিতরে লেগে গেছে। নবীজি টান দেয় খোলার জন্য, রক্ত বাহির হয় খোলে না, আমার নবী ব্যথায় অস্থির হইয়া মাথা চক্কর খাইয়া উহুদের জমিনের মধ্যে পড়ে গেছে। যে জায়গাটার মধ্যে পড়েছিল এখনো জায়গাটা আগের মতো রয়ে গেছে। তারপরও নবীরে মারতেছে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, এমন সময় হযরতে জিব্রাইল আমার নবীর দুইটা হাত বাড়াইয়া কোলে উঠাইছে, টান দিয়া সরাইয়া নিয়ে আসছে, উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে গেছে, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় জিব্রাইল নবীকে কোলে লইয়া পাথরের কাছে যাইয়া ডাকতেছে, রে উহুদের পাথর, ও উহুদের পাহাড় দেখ, যেই নবী না হইলে রে তোরা হতে না, আমি হতাম না, কুল কায়নাতের কিছু হতো না, এই নবীকে মারতে মারতে বেহুশ করে ফেলেছে রে উহুদের পাথর, একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিব্রাইল বলেন, এই বলে নবীর পরিচয় ওই পাহাড়ের পাথরের কাছে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। আজকে পাথর হইয়া নবী চিনে গো, উম্মত হইয়া নবী চিনলাম না। জিব্রাইল বলেন, ওই পাথরের বিছানার মধ্যে নবীকে শোয়াইয়া মাতার পাশে বসে আছি, আমার নবীর জ্ঞান ফিরতেছে না। অনেকক্ষণ পরে দেখি নবীর চোখ থেকে পানিগুলো জর্জর করে পড়তেছে, মিড়মিড় করে চায়। প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, জ্ঞান বুঝি ফিরে আসছে? আল্লাহর নবী গো, এই মাথা ভাঙ্গা দাঁত ভাঙ্গা কত কষ্ট গো আল্লাহর বন্ধু, আমি জানতে চাই দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে বলুন, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে বলুন। আমার নবী বলেন, জিব্রাইল মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি রে, আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না রে। জিব্রাইল, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গোনাগার উম্মতের ব্যথা বেশি। আরে দয়ালো নবী, প্রেমের সবই আর আসবে না জগতে, বলুন না, দয়ালো নবী, প্রেমের সবই আর আসবে না হাশর দিনে, উম্মত বিনে হাশর দিনে, উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী, প্রেমের সবই আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের সবই আর আসবে না। বাবারা ভাইরা, কষ্ট হইতেছে আপনাদের? যাই হোক, ওয়াজ বেশি হইলেই ওয়াজ বড় হয় না, কথাগুলি আমলে নিতে পারলে জীবন সার্থক হয়, কি বলেন, ঠিক কিনা? আসুন আমাদের মালিককে। আরো জোরে বলুন, মালিককে। এই জায়গা জমিন কার? ওই মালিকের সাথে সম্পর্ক কিভাবে করা যায় বলুন তো? এই মালিকের সাথে যদি সম্পর্ক থাকে আর কোনো অভাব আর কোনো ঝামেলা থাকতে পারে? আসুন, এক বেচারা জমিদার মানুষ, তার আন্ডারে কর্মচারী 30 জন। একটা কর্মচারী কাজের ফাঁকে ফাঁকে মালিকের ছেলেকে কোলে নেয়, একটু খেলাধুলা করে, হাতে জয় জিজ্ঞাসা করে, খোঁজ খবর নেয়। মালিক তার একটু এষ্টা আদর করে। 29 জন কয় কারবার দেখছো? একই গ্রেডের কর্মচারী, কিন্তু মহাজন তো তারে বেশি আদর করে, এই জন্য 29 জন তার প্রতি একটু হিংসা আছে কিনা? তো মহাজন বুঝে লাইছে, হ্যাঁ তো হগলের প্রতি দেখা যায় হগলের হিংসা তার প্রতি কেন যে হেরে করে আর আমি যে কেন মায়া করি একটু দেখামো। একদিন ছুটির দিন বলছে, তোমরা 30 জন কর্মচারী, ছুটির দিন শুক্রবার দিন তোমাদের নিয়ে একটা খেলা হবে, প্রদর্শনী হবে, তোমাদেরকে ক্রিয়া প্রতিযোগিতা তোমাদের মাধ্যমে হবে, তাই নাকি? খুশি কর্মচারীরা 30টা প্রেজেন্টেশন রাখছে মাঠের এক সাইডে, আর মাঝখানে মালিকও বসছে, বাঁশি ফুদিছে, তোমরা দৌড়ায়া ওই কোণার থেকে আসবে, যা যেটা ধরতে পারো এটাই তোমার। টিভি আছে, ফ্রিজ আছে, হুন্ডা আছে, সাইকেল আছে, এখন তো বুঝেন যার যেটা শখ এটাই তো দৌড়ায় ধরতেছে। যে লোকটারে বেশি মায়া করত মহাজন, এই লোকটা দৌড়ায় আসছে হগলের পিছনে, কোন জিনিস ধরে নাই, আয়সা মহাজনের পাশে দাঁড়ায় রয়েছে। লগের লোকগুলি কইতেছে, আরে অহন তো একটা বাকি আছে, দরস্তা তাড়াতাড়ি। আরে আর তো কেউ নেই নাই, একটা জন বাহি, এটা তো বন্ডক আমারই, কিন্তু এখানে আমার কিছু কথা আছে। কি? এই প্রেজেন্টেশনের মাঝখানে মহাজনও বসা, আমি জিগাইতাম প্রেজেন্টেশনের সাথে মহাজনও সামিল আছে কিনা, এটা লেগে বইছি। জিগাইলেন, মহাজন সাহেব একটা কথা কি, এই যে 30টা প্রেজেন্টেশনের মাঝখানে আপনি বসা, আপনি কি এই প্রেজেন্টেশনের সাথে সামিল আছেন? মহাজন হাসতে হাসতে কয়, ধরো না আমিও আছি, তাইলে আমি এই প্রেজেন্টেশন নিলাম না, আমি আপনাকে নিলাম। আল্লাহ বলেন, আমি ওর সমস্ত পৃথিবী সাজাইয়া বহু কিছু দিয়েছি, বান্দারে এর মধ্যে আমিও আছি, দেহি তোরা দুনিয়ার জিনিসপত্র নেস, নাকি আমি আল্লাহরে নেস? আল্লাহরে যারা নিয়েছে তাদের জীবনী খুলুন। আবু বকর জেনে দুনিয়ার থেকে বিদায় মুহূর্তে চোখের পানি ছেড়ে ছেড়ে সকালবেলা কান্দে, মসজিদে নববী নামাজের বিছানায়। হযরতে উসমান গনি বলেন, আমি আবু বকরের গলায় ধরে কাঁদতেছি, আবু বকর গো এইভাবে কোনদিন তুমি কাঁদো নাই, ব্যাপারটা কি, কেন কাঁদতেছো? আবু বকর বলেন, উসমান গনি দাঁড়াও, আজকে রাত্রে আমার নবী কি নবীজি আমাকে স্বপ্ন যুগে বলেছে, আবু বকর রে হিজরতের সঙ্গী ছিলি, রাতের সঙ্গী ছিলি, গুহার সঙ্গী ছিলি রে, আজকে তুই কি আমি মদিনার রোজার সঙ্গী হবে না? নবী আমাকে ডাকতেছে রওজা পাকে নবীর সঙ্গী হওয়ার জন্য, আল্লাহু আকবার। তাই আমি আবু বকর কান্দি, কোন সময় রে আমি নবীর সঙ্গী হব? আজকে হয়তো আমি বিদায় হয়ে যাব। আবু বকর তাহলে তুমি এইভাবে কান্দো কেন? কান্দি, এদিকে আসো, গলায় ধরছে আন যাইয়া, ও উসমান গনি তুমি তো ধনী মানুষ, আমি তো আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে খুশি করার জন্য রে সব আমি দান করে দিয়েছি, সব আমি বিলীন করে দিয়েছি। রে উসমান গনি, ও উসমান ধনী রে, আমি আবু বকর মৃত্যু হয়ে গেলে আমার হাত ধরে কথা দে, আমার কাফনের কাপড়টা কিনা দিবি নি? যে আবু বকর আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য এইভাবে সব বিলীন করে দিয়েছে, শুধু এটাই শেষ নয়, আবু বকরের জীবনী খুলুন। আমার নবী একদিন এই মসজিদে নববীর বারিন্দায়, এই মসজিদ মসজিদের বারিন্দায় আমার নবী গায়ের চাদর মুবারক ফালাইয়া ডাকতেছে, দেখি আল্লাহকে পাওয়ার জন্য আমি নবীকে কে খুশি করবা, কে কি দিবা দেখি? সাহাবীরা কয়, হুজুর কোন কি জীবন দিয়া লাইতারি আপনার লাইগা, আর কি দিমু, বসেন খালি, খুশি করব আপনাকে, বাড়িতে যা যা পাইতাছে লইয়া তো। মহিলারা কয়, কি ব্যাপার তোমাদের মধ্যে আজকে পাগলামি বাপ দাহাজা, কথা কইতা নবীরে খুশি করুম, কে কি দিয়া পারি? আবু বকর বাড়িতে যাইয়া চোখের পানিগুলো ছাড়তেছে, বিবি জিগাই কাঁদো কেন? ও বিবি, আমার নবী চাদর বিছাইছে রে, নবীরে কি দিব, খুশি করব, ঘরে তো কিছুই নাই। আবু বকরের বিবি বলেন, আমি দেখলাম কানতে কানতে রুমালটা বিছাইছে, কুবিবাতি, তরকারির চামিস, নিমুকদানি, এই জাতীয় খুঁটিনাটি ছোটখাটো জিনিস যা ঘরের মধ্যে ছিল সবগুলি গাঠুরি বানাইছে। আবু বকরের বিবি বলেন, স্বামী সবগুলো জমাইয়া কোথায় রওনা হয়েছো? আবু বকর বলেন, বিবি রে, আমি তো আমার আল্লাহ আল্লাহর রাসূল খুশি করব, সব জমাইছি। বিবি ডাকতেছে চকির বাণী ছেড়ে ছেড়ে, স্বামী গো আমার কি মন চায় না আল্লাহ আল্লাহ রাসূল খুশি করতে? কি দিবি করে কিছুই নাই, আমি তো সব নিয়ে নিলাম। আবু বকর বলতেছেন, আবু বকরের বিবি ডাকতেছে, স্বামী গো একটু দাঁড়াও গো, একটু দাঁড়াও, কি করবি, দাঁড়াও তুমি। আবু বকর বলেন, আমি দাঁড়াইলে আমি দেখি আমার বিবি বিছানার থেকে খেজুর পাতার চাটাইটা আটাইনা আটাইনা বাহির করছে, চাটাইটা পরনে লাগাইয়া পরনের কাপড় খুলে চোখের পানি ছাড়ে।
বেবি খেজুর পাতার চাটাই পরে কি করছ গো? আমি আমার পরনের কাপড় খুলি কেন খুলো? আল্লাহ আল্লাহ রাসূল খুশি করার জন্য পরনের কাপড় আমি খুলতেছি।
আবু বকর একটা চিৎকার মারলেন, বিবি গো তোমার কি মন চায় পরনের কাপড় খুলে আল্লাহ আল্লাহ রাসূল খুশি করার জন্য? বিবি একটা চিৎকার মারছে,
শুধু পরনের কাপড় নয় গো, আমার মন চায় আমার কলিজাটা খুইলা আল্লাহ আল্লাহ রাসূল খুশি করার জন্য।
আবু বকর বলেন, কাপড়টা খুলে দিয়েই দিলেন, গাঠুরির মধ্যে করে মসজিদে নববীর সামনে হাজির হলাম, আজকে যে মসজিদের সামনে হাজির হয়েছো তোমরা কারা গো? মসজিদের মেহমান
নারে তালবে কুরআন সুন্নাহর আলম
জলে না শুরু কানই আজগা 35 বছর যাবত হুনতাছে এই দেশে কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালু কই আর বলে না। আসলে নিজেদের মধ্যে আলো জ্বালাইতাম পারতাছি না, লন নিজেরা আগে আলো জ্বালাইলাই পরে স্লোগান দেয় কি কর, জ্বালাইছে না আল্লাহর ওলি শাহজালাল আলী আমিনী রহমতুল্লাহ, হেরা খালি স্লোগানই দিছে হেরা আলো জ্বালাইছে, আমরা খালি মুহের মধ্যে স্লোগানের মধ্যে কিন্তু আলো জ্বালাইতাম পারি না, লন জ্বালাই আজকার থেকে লন আমরা প্রতিজ্ঞা করি একটা একটা করে আলো জ্বালাবো, স্লোগান লাগতো না অটোমেটিক আলো জ্বলবো, কি খান বাতি লাগাইলে অন্ধকার দূর হবে না?
আলেমুলামারা আসুন আমরা আজকে প্রতিজ্ঞা করি, প্রথমত যেই নবী যেটা পছন্দ করে নাই প্রথমত হলো যৌতুকের প্রথা, লন আমরা এই মাঠে বসে প্রতিজ্ঞা করি এই দেশে যৌতুকের বিয়া যেটা যৌতুক সহকারে বিয়ে হবে আমরা আলেমুলামারা প্রথমত এই বিয়ে আমরা পড়াবো না, যদি এদেশের আলেমরা যদি একতাবদ্ধ হয়ে নিজেদের মধ্যে আমরা আইন পাস করব, এটা কোরআন হাদিসের সংসদ, এটা বাংলাদেশের সংসদ নয়, আমরা আইন পাস করে দিব কোরআন হাদিস ভিত্তিক, যৌতুকের কোনো বিয়ে আমরা করাবো না, বলুন আস্তে করে যৌতুক বন্ধ হবে কিনা?
أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم
رب العالمين তোমার ঘর মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে বসে জান্নাতের বাগানে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাহগার তোমার শাহি দরবারে হাত বাড়াইছি, মাউত কত কত হাজি সাহেবরা হাত বাড়াইছে গো আল্লাহ, নাইবি নবী আলেমুলা আমারা হাত বাড়াইছে, হাফেজকারীরা হাত বাড়াইছে, যুবকেরা হাত বাড়াইছে, কচি কচি বাচ্চারা হাত বাড়াইছে, পর্দার আড়ালে মা বোনেরা হাত বাড়াইছে, কুলু কুলু মা বাচ্চাটারে ঘুম পাতাইয়া ঘরের কোনায় বসে গেছে, এ হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ, রাত্র প্রায় 12:30 তোমার বান্দারা যে হাত বাড়াইলো তুমি যদি এই হাত ফিরাইয়া দাও, এ হাত আমরা আর কার দরবারে বাড়াইব? এই গভীর রাত্রে আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না, আমাকে সহ এই মাহফিলের সকলকে তুমি মাফ করে দাও। আমিন। আ মাবুদ, মাফ চাইলাম জীবনের গুনাহ, মাফ যদি না করো কবে জানি মৌতের চিঠি লইয়া আজরাইল আইসা যা, কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানা থেকে চারজনে ধরে ধরে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাবে, উত্তর দিকে মাথা দিয়ে শুয়াবে, বড়ি পাতার গরম পানি করবে গো, নাকে কানে তুলা লাগাবে গো, আদুরে সন্তানেরা এতিম হইয়া যাবে গো, ঘরের কোনায় বিবি নাকের নাক ফুলগুলো টাইনা টাইনা খুলবে গো, সাদা কাফন পরে দরজার কিনারে দাঁড়াইয়া ডাকবে, সন্তানেরা রে তোর বাবা কিসের গোসল করে রে, সন্তানেরা দৌড়ে যাবে গোসল খানায়, যাইয়া দেখবে নাকে কানে তোলা দেখা যায়, মায়ের কাছে আইসা বলবে মা গো বাবা জীবনে কত গোসল করেছে, তুইও বলে নদীতে পুকুরে সাঁতরাইয়া, বাবা আজকে কিসের গোসল করে গো, নাকে কানে তোলা লাগাইয়া, মা সন্তান টাইনা টাইনা বুকে লাগাইয়া ডাকবে, সন্তানেরা রে যে গোসলের পর তোমরা এতিম হইয়া গেছো, এতিমের ঘটনা বলতে গেলে কলিজা মানে না রে আল্লাহ, আমার বড় ভাই পাঁচটা বাচ্চা এতিম করে কবরে চলে গেছে, দুদিন তিন দিন পর পর বাড়িতে গেলে আমার ছেলেটা দৌড়ায় আসে, আব্বু আইতেছে আব্বু আইতেছে, আমার ভাতিজা গুলো এতিম দৌড়ায় এসে সামনে দাঁড়ায়, জিজ্ঞেস করি বাবারা কেন আসছো, কোনো কথা কয় না, চোখের পানি ছাড়ে, বাবারা রে কেন কান্দো, আমি তো বেঁচে আছি, কি লাগবে তোমরা বলো আমার কাছে, এই ছেলেগুলি ডাক দেয় কাকা আমরা অন্য কিছুর জন্য কান্দি না, আপনি যদি দুই দিন তিন দিন পর পর বাড়িতে আসেন কাকা গো আমরা আব্বু কি আর জীবনে বাড়িতে আসবে না, এইভাবে কবে জানি কার সন্তানেরা এতিম হয়ে যায়, কবে জানি কার জীবনের শেষ গোসল হইয়া যায়, কবে জানি জীবনের শেষ বিদায়ের অনুষ্ঠান হয়ে যায়, ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ, দেরি করো না, ফিরাইও না, ঘুরাইও না, এই মুহূর্তে আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, ক্ষমা করছো নি গো আল্লাহ, ডাক দেন না আল্লাহ, হে আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করছো নি, দুনিয়ায় দেখি সন্তানেরা অপরাধ করলে মা বাবা ধমক দেয় বাড়িতে জায়গা দিব না, রাত্র গভীর হয়ে যায় ঘরের কোনায় যাইয়া ডাক মারে, মা মা গো মা, মা দুরুদি অপরাধী সন্তানের জন্য হারিকেনটা লইয়া দৌড়াইয়া বাহির হয় রে, মায়ের মতো দুরুদি যদি ও অপরাধী সন্তানের জন্য হারিকেন লইয়া দৌড়াইয়া বাহির হইতে পারে গো, তোমার যে 99 ভাগ দয়া আছে, আমরা যে দয়ার সামনে মাফের জন্য কাঁদতেছি গো আল্লাহ, তোমার কি মায়া লাগে না, ফিরাইও না ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, এই মুহূর্তে আমাদের সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও, হে আল্লাহ জীবনের গুনাহ মাফের আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না, রাত্রে 12:30 পর্যন্ত যারা বসে আছে আমার বিশ্বাস সকলের মনে কিছু না কিছু ব্যথা আছে, কার মনে জানি কি ব্যথা আমি তো জানি না রে আল্লাহ, কার মনে জানি ব্যথা, হুজুর আমার মা নাই গো, কার মনে জানি ব্যথা, হুজুর আমার বাবা নাই, বাবা নাই, কার মনে জানি ব্যথা, হুজুর আমার মাও নাই, বাবাও নাই, হাবি হইয়া কে জানি দুইটা হাত বাড়াইছে রে আল্লাহ, এই হাত গুলি তুমি কেমনে খালি মিরাইবা। ওই সকল মা বাবার পক্ষ থেকে ক্ষমা চাই, তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মা না থাকলে সন্তানেরা যে কত কান্দা কান্দে রে, এতদিন খালি বলতাম, এখন নিচেও মুগ্ধ ভূমি। ঈদের দিন সকালবেলা কান্দতেছি, কার পায়ে সালাম করে ঈদ গাই যাব, পাই না মার পাও, বাবা তো হজে গেছে বাবার পাও পাই না। রাস্তায় যাইয়া দেখি একটা ছোট্ট ছেলে রাস্তার কিনারে কাঁদে, জিজ্ঞেস করলাম বাবা গো কেন কান্দ গো বাবা? হুজুর সবাই দি মার পায়ে সালাম করে, আমার দি মা নাই গো। কান্দ কেন রে বাবা, কেন কান্দ হুজুর? এই যে নতুন কবর দেখেন, এটা আমার মায়ের কবর হুজুর, মায়ের ব্যথায় কান্দি, মার মতো দরদি তো আর কাউরে পাই না। কই থাকো তুমি? চাচার ঘরে থাকি। তুমি কি গোসল করো নাই? না গোসল করি নাই। হুজুর আমারে কে গোসল করাবে? চাচা তো বাড়িতে নাই, তোমার চাচিকে বললা না? চাচিকে বলেছিলাম, চাচি বলে এখন রান্নাঘরে পিঠা বানাইবো, গোসল করাইতে পারবো না। হুজুর আমার সাথের ছেলেরা গোসল করাইয়া মা বাবা দুই গালে চুমাইতাছে, হুজুর আমারে কেউ গোসল করাই না। অবশেষে পেটের খিদা লইয়া রান্নাঘরে গেলাম, চাচি একটা পিঠা দেন আমি খাবো। চাচি বলেন পরে আইসো। আবার গেলাম, চাচি একটা পিঠা দেন খাবো। চাচি বলেন পরে আইসো। হুজুর তিনবারের মাথায় যায় বললাম, চাচি গো পেটের খিদা লইয়া পিঠা চাইলাম, পিঠার কথা বললেই খালি বলেন পরে আইসো। চাচি আমার মা যদি থাকতো গো, ঘুম থেকে উঠাইয়া আমার পিঠা খাওয়াইতো। হুজুর এই কথা বলার পর আমার একটা লাথি মারছে গো, লাথি খাইয়া মায়ের কবর কান্দি। হে মায়ের অভাবী বাবার অভাবী, যারা কান্দে রে আল্লাহ আর দেরি করো না, ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়াল্লাহ আমার মায়ের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও, আমার বাবাকে হায়াত বাড়াইয়া দাও, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও গো আল্লাহ। ইয়াল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর মৈমুর বিপাড়া প্রতিবেশী কান্দানবাসী মহ পতি যার কবরে গো, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। এই এলাকার জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়ে আছে, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়াল্লাহ আমাদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা বিমারি বিমার শেফা করে দাও, আমাকে সহ সকল বিমারিকে শেফা করে দাও। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। হসপিটালে যাওয়ার রোগ যদি কারো থাকে, আজকের মাহফিলের উসিলাই মাফ করে দাও গো আল্লাহ। অনেকের ছেলেরা বিদেশ থাকে, সহি সালামতে রাখো এই আল্লাহ। যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত লাগাইয়া দাও। যাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে দিয়েছ, ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে নেক হায়াত বাড়াইয়া মা বাবার কলিজা ঠান্ডা রাইখো গো আল্লাহ। ছেলে মেয়েদেরকে অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না, ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। ইয়াল্লাহ খাস করে আমাদের এই বাংলাদেশ টুকুন তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। ইয়াল্লাহ বিশ্বের সকল মুসলমানদেরকে হেফাজতে রাখো, যারা তোমার নবীর ব্যঙ্গচিত্র করেছে তাদের বিচারের ব্যবস্থা তুমি করে দাও গো আল্লাহ। ইয়াল্লাহ খাস করে এই পাউনি মোল্লাবাড়ি মসজিদ তোমার কুদরতি হাতে আমানত করলাম, এই মসজিদের সকল কাজের ব্যবস্থা তুমি গায়েবী ভাবে ব্যবস্থা করে দাও গো আল্লাহ। ইয়াল্লাহ এই মসজিদ কমিটির সকল ভাইদেরকে, মুসল্লি ইমাম সাহেব যারা মসজিদে সাহায্য সহযোগিতা করেছে, সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। এ দানকে উসিলা বানাইয়া কাল কিয়ামতে নবীর কুদরায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। ইয়াল্লাহ মাহফিল শেষে যারা
যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম, মাহফিলের উসিলাই, দুরুদের উসিলাই, জিকিরের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।